जिलानी जिलानी गौसेपा जिलानी 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 बोरुबीर जिलानी मुदेर जानु प्राण होते प्रिय जिलानी।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحبك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحبك يا نور الله মানে চ্যানেল দর্শক আবারো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান সত্যের দিশারি গৌসে জিলানি এই অনুষ্ঠানে। তো আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং মোবালিকগণ আমাদের সাথে উপস্থিত থাকেন। তো আজকে আমাদের যে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে গৌসে পাকের শান, অর্থাৎ আমরা ইনশাআল্লাহ আজকে মোবালিকগণের কাছ থেকে গৌসে পাকের শান সম্পর্কে শুনবো ইনশাআল্লাহ। তো হাদিসে পাক দিয়ে শুরু করি বরাবরের মতোই। এটি এই হাদিস শরীফটি আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া ওনার একটি ছোট পুস্তিকা সাপের বেশে জিন, যেটি গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির শানে লেখা হয়েছে। তো সেই রিসালায় প্রথমে আমি আহলে সুন্নাত একটি হাদিসে পাক নকল করেছেন, সেটি হচ্ছে হুজুরে আকরাম শাহে বনি আদম রসুল মুহতাশম হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত পূর্ণ ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি কিতাবে আমার উপর দুরুদ শরীফ লিখেছে যতদিন পর্যন্ত ওই কিতাবে আমার নাম বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত ফিরিস্তারা তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে। মাশাআল্লাহ দর্শক, কতই সুন্দর একটি হাদিসে পাক আমরা শুনেছি। আমরা অনেকে অনেক সময় বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছে, যারা পড়ালেখার সাথে সম্পৃক্ত, বিশেষ করে দিনই লেখাপড়ার সাথে সম্পৃক্ত যারা, তারা অনেক সময় কিতাবের মধ্যে বইয়ের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখে থাকেন। তো তাদের প্রতি অনুরোধ জানাবো, তাদের দৃষ্টি আকর্ষণ করবো যে আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসে পাক অবশ্যই আপনারা জানেন, তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে দরুদ শরীফ লেখার অভ্যাস গড়ে তুলুন ইনশাআল্লাহ। এর দ্বারা হাদিসে পাকে যে বলা হয়েছে যতদিন পর্যন্ত নাম থাকবে ততদিন পর্যন্ত ফিরিস্তারা আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে। আসুন আমরা একবার দরুদ শরীফ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান অর্থাৎ প্রতিটি অনুষ্ঠান আমরা চেষ্টা করে থাকি কয়েকটি প্যাকেজ নেওয়ার জন্য, একজন অলির আল্লাহর বলির একটি পরিচিতি নিয়ে আমরা একটি প্যাকেজ করে থাকি এবং গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির একটি কারামতও আমরা শুনিয়ে থাকি আপনাদেরকে এবং সাথে সাথে কোনো একজন আল্লাহর বলির নিদর্শন আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি। আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা একটি নাত পাক শুনবো, এরপর ইনশাআল্লাহ আবার ফিরে আসছি।
দর্শক বিন্দু, আসুন কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এবং তার প্রিয় হাবিব হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে কালাম পাঠ করব, শ্রবণ করব, সঙ্গে মিলে পড়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আসুন সকলে মিলে দুরুদ পাক পাঠ করে নিই।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبیب اللہ کیا جو دو کرم اے شہ بطحا تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا ایک میں کیا میرے عزیزیا کی حقیقت کتنی مجھ سے سالہ کو کافی ہے اشارہ تیرا پڑھن صلی اللہ علیہ رسول وسلم عليك يا حبيب الله مودي نور شوبي شاد جنو تاك موني مودي نور شوبي شاد جنو تاك Oh.
আমরা প্রথমেই আমাদের নাসির ভাইয়ের কাছ থেকে গোলসে পাকের শান সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানবো।
প্রথমে মাদিনী চ্যানেলে যারা দর্শকবৃন্দ আছে এবং যারা আলহামদুলিল্লাহ আমরা যারা শুনছি সবাইকে মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমার গোলসে পাকের মোবারক এই দিবসে এই মাসে আল্লাহ পাক আমাদের সবাইকে আমার গোলসে পাকের শান ও আয়াতবাদ বুঝে আমল করে এবং ফয়েজ বরকত হাজির করার তৌফিক দান করুন। তো আসলে আমার প্রিয় গোলসে পাক আলহামদুলিল্লাহ তাআলা আলাইহি এর শান আমরা বলবো, আসলে এটার উপযুক্ততা আমাদের ওই নাপাক জবানে হয়তো হবে না। এরপরও যেহেতু যেখানে নেককার বান্দাদের আলোচনা হয় সেখানে ইনাদত তো আল্লাহ পাক যে বড় রহমত নাজিল করে থাকেন, ইনাদত সাদকায় আল্লাহ তাআলা আমাদেরকে কিছু রহমত নাজিল করে থাকে। তো আমাদের হয়তোবা উপযুক্ততা ওরকম নেই যে ইনাদের আলোচনা পরিপূর্ণভাবে করতে পারবো। এরপরও ফয়েজ বরকত পাওয়ার জন্য ওরাও এনাদের আলোচনা করে এনাদের রহমত এর ভাগিদার হব। আমার প্রিয় গোলসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর শানের প্রথম শান হচ্ছে যেটা সর্বোচ্চ বলা যায় সেটা হচ্ছে আমার প্রিয় গোলসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ছিলেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বংশধর। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হাসানি এবং হুসাইনি দুনুস সাইয়্যেদের মধ্যে আমার গোলসে পাক দুনিয়াতে তশরিফ এনেছে। তো এটা সবচেয়ে বড় একটা বিষয় যে আমার নবীর বংশ হওয়া, আর এর সাথে সাথে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দান ক্রমে আমার আল্লাহ তাআলার বিশেষ দয়ায় আমার গোলসে পাক হুজুর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি সকল ওয়ালিদের মধ্যে সর্দার ছিলেন, শ্রেষ্ঠ ছিলেন। আমার প্রিয় গোলসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এরপর থেকে নিয়ে ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যত আল্লাহর ওয়ালিরা আসবে সবাই আমার গোলসে পাকের ইনার অধীনে থাকবে। অর্থাৎ সকল ওয়ালিদের সরদার আমার প্রিয় গোলসে পাক হুজুর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি। তার শানের মধ্যে একটা শান এরকম ছিল যিনি যখন বয়ান করত, যখন ওয়াজ করতেন, যখন লেকচার দিতেন, বয়ান করতেন, আল্লাহ তাআলার দ্বীনের কথা বলতেন, তখন এমন অবস্থা ছিল যে প্রথমে একজন দুইজন কিতাবের মধ্যে বাহাতুল আসরার সেটির মধ্যে বর্ণিত রয়েছে এইভাবে যে আমার হুজুর গোলসে পাক রহমতুল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা মানে স্বপ্নের মাধ্যমে এমন কিছু নিয়ামত দান করেছেন দিনের প্রতি আগ্রহ মানুষকে ধাবিত করার জন্য। তো ইনি ঘুমের মধ্যে থাকতে পারতেন না, উঠে আল্লাহ পাকের বান্দাদেরকে নসিহত করা শুরু করে দিতে হতো। অর্থাৎ এমনভাবে নসিহত করা শুরু করে দিতেন, প্রথমে পর্যায়ে কয়েকজন বান্দা থাকতো, এর পর্যায়ে অন্য একটা হল রুম, এভাবে যখন ধাবিত হচ্ছে মানুষ ইনার ওয়াসের আওয়াজের রুহানিয়াতের কারণে। তো কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে একটা মাঠের মধ্যে জায়গা নিল, এখানে কুরসির উপর অবশিষ্ট হয়ে বয়ান করলেন। তো ওই মাঠ যেখানে নির্ধারণ করলেন মাঠটাও ভর্তি হয়ে গেল, ওটাতে মানুষ সরঞ্জাম এত বেশি হয়ে গেল যে ওটাতে আর জায়গা হচ্ছে না, অন্য স্থানে বয়ান করতে হবে। এরপর এক একটা মাঠ করতে করতে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে 70,000 পর্যন্ত শ্রোতা হয়ে গেল। আর সবচেয়ে বিশেষ হুজুর একটা বিষয় এটা হচ্ছে আমার গোলসে পাক রহমতুল্লাহ তাআলা একটা বড় শান এটা ছিল যারা শ্রোতা ছিল বয়ান শ্রবণকারী আমার গোলসে পাকের দিনই নসিহত শ্রবণ করার জন্য যারা আসছে, ইনাদের মধ্যে প্রথম কাতারের ব্যক্তি যেরকম স্পষ্টকারে ইনার আওয়াজটা শুনতেন একইভাবে যিনি 70,000-এর মধ্যে সবার শেষে ছিলেন একইভাবে রুহানিয়তের কারণে ওই অবস্থা শুনতে পেতেন। আসলে আমার গোলসে পাক রহমতুল্লাহ তাআলা এমনভাবে মানুষকে দিনের প্রতি দাবিত করেছেন, কিতাবের মধ্যে এটাও বর্ণিত রয়েছে যে আমার গোলসে পাক রহমতুল্লাহ তাআলা নিজে বলেছেন যে আমার হাতে এসে প্রায় ইহুদি নাসারার মধ্যে বিদুর্মীদের মধ্যে প্রায় 500 এর চেয়ে অধিক বান্দা আমার হাতে এসে মুসলমান হয়েছে। এসে লক্ষাধিক চেয়ে বেশি যারা ভোগভুরের মধ্যে লিপ্ত ছিল, দুনিয়াবী মহাব্বতের মধ্যে অর্থাৎ ডাকাতি ছুরি বিভিন্ন ধরনের লুণ্ঠনের মধ্যে লিপ্ত ছিল, তারা লক্ষাধিকের চেয়ে সংখ্যা বেশি যারা আমার গৌথ পাক হুজুর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা এর হাতে এসে তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে গেছে।
আমাদের সাথে আছেন নুরউদ্দিন ভাই, ইনশাআল্লাহ আমার কাছ থেকে গৌথ পাক রহমতুল্লাহ তাআলা এর সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে প্রথমে শুনবো, এরপরে আমাদের একটি প্যাকেজ আছে সেটা নেওয়ার পর ইনশাআল্লাহ বিস্তারিত শুনছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। রাশেদ, আপনাকে ধন্যবাদ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, এটা রবিউল সানি মাস, যেটাকে রবিউল গৌস বলা হয়। আজকে আমরা যার আলোচনা করার সৌভাগ্য পাচ্ছি, উনি হচ্ছেন মাহবুবে সুবহানি, অর্থাৎ আল্লাহ পাকের প্রিয় ওয়ালি, আল্লাহ পাকের প্রিয় বন্ধু। সৌভাগ্যক্রমে আমরা রবিউল সানি মাস মধ্যে রয়েছি। আমরা জানি গিয়ারবি শরীফের রাতে আমার গৌথ পাক রহমতুল্লাহি তাআলার ওরস শরীফ উদযাপিত হয়। এটা নভেম্বর মাস, এগারোতম মাস। তো আমিও এগারোতম পারার সুরা ইউনুসের 62 নং আয়াত থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করতে চাই। আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যেটা আমরা অনেকবার শুনেছি, আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কানজুল ইমান থেকে অনুবাদ। আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, শুনে নাও, নিশ্চয়ই আল্লাহর ওলিগণের না কোনো ভয় আছে না কোনো দুঃখ। আজকের বিষয় হচ্ছে গৌস পাক রহমতুল্লাহি তাআলার শান। এই আয়াতে কারিমাও হচ্ছে আল্লাহর ওলিদের শান, আমার গৌস পাকের শান। এটা বলা হয়েছে যে কোনো ওলি সম্পর্কে, যে আমার ওলিদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই, কোনো দুঃখ নাই। তো আমার গৌস পাক রহমতুল্লাহি তাআলা ছিলেন ওলিদের সর্দার। তো যদি একজন ওলির কোনো চিন্তা না থাকে, তাহলে ওলিদের সর্দার তো আরও বেশি নিশ্চিন্ত
হওয়া দরকার।
আমার গৌস পাক শাহিন সাহেব বগদাদ রহমতুল্লাহি তাআলার আলোচনা আমরা 100 বছর পরে করছি এটা নয়, আমার গৌস পাক রহমতুল্লাহি তাআলার দুনিয়াতে আসার আরও অনেক আগে হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলাই একবার ওনার মাহফিলের মধ্যে আলোচনা করছিলেন যে আমি অদৃশ্য থেকে আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে জানতে পারলাম যে পঞ্চম শতাব্দীতে এমন একজন ব্যক্তিত্ব দুনিয়ার মধ্যে আসবেন যিনি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর থেকে হবেন। উনি, ওনার উপাধি হবে গৌসুল আজম, ওনার নাম হবে আব্দুল কাদের, আর উনি জগতের কুতুব হবে। আমার গৌস পাক রহমতুল্লাহি তাআলার ব্যাপারে হাসান বসরি রহমতুল্লাহি তাআলাই, যার নাম শুনে নাই হয়তো এমন কোনো মুসলমান নাই, হাসান বসরি রহমতুল্লাহি তাআলাই, উনি এত আগের যুগের, যাকে তাবি অথবা তবে তাবিও বলা হয়, ওই যুগের বুজুর্গ রহমতুল্লাহ। তো উনি আমার গৌস পাক রহমতুল্লাহি তাআলার আসার অনেক আগে থেকে এটা ঘোষণা করছেন যে এরকম একজন ব্যক্তিত্ব আসবেন। তো আমরা প্রায় 100 বছর পরে ওনার আলোচনা করছি। তো বোঝা যাচ্ছে আমার গৌস পাক রহমতুল্লাহি তাআলার আলোচনা হচ্ছে এমন যেগুলো আউলিয়া ইকরাম করতেন।
মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর, আপনার কাছে আবার আসবো, আমাদের একটু প্যাকেজের সময় হয়ে গেছে, ইনশাআল্লাহ সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আবার নুরউদ্দিনের কাছে আসবো। খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমরা শুনছি। জি,
আল্লাহর বাংলাদেশ, গৌস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহর বাংলাদেশ, গৌস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আলা নবী ওলির আশিক যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। আলা নবী ওলির আশিক যারা, আমরা তাদের বংশধর, তাদের ভালোবাসার বাস্তে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ।
সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা চার পীর আউলিয়ার অন্তর্ভুক্ত অন্য একজন পীরে কামিল, একজন ওলিয়ে কামিলের সম্পর্কে শ্রবণ করব ইনশাআল্লাহ। তিনি হচ্ছেন হযরত শাহ সৈয়দ জামালউদ্দিন বুখারী রহমতুল্লাহি তাআলা। হযরত শাহ সৈয়দ জামালউদ্দিন বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহ পশ্চিমচাল গ্রামস্থ চারপীর আউলিয়া মাজারে অবস্থিত চারপীরের একজন। তার সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি, তবে জনশ্রুতি আছে তিনিও সৈয়দ জালালউদ্দিন বুখারীর সফর সঙ্গী ছিলেন এবং তিনার সাথে আনোয়ারের জমিনে এসেছেন। সৈয়দ জালালউদ্দিন বুখারী ও সৈয়দ জামালউদ্দিন বুখারীর নামের মধ্যে অনেকটা মিল থাকায় জনশ্রুতি আছে তারা উভয়ে আপন সহোদর হবেন। হয়তো আপন সহোদর বড় ভাইয়ের প্রভাব প্রতিপত্তির কারণে ছোট ভাই সৈয়দ জামালউদ্দিন বুখারীর নাম তেমন বিকশিত হয়নি। তিনিও পশ্চিমচাল গ্রামে চারপীর আউলিয়ার মাজারে চিরনিদ্রায় শায়িত আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আউলিয়া কিরামের ফয়েজ বরকত হাসিল করার, ইনাদের মাজারের মধ্যে এসে দোয়া করার এবং ফয়েজ নেওয়ার সে তৌফিক সেই সৌভাগ্য নসিব করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ দর্শক, আমরা প্রতিদিনই এক একজন বুজুর্গের একজন এক একজন আল্লাহর ওলির সংক্ষিপ্ত পরিচিতি আমরা শুনে থাকি। আজকেও ইনশাআল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আমরা শুনেছি এবং একজন সৈয়দ সাহেবের সম্পর্কে আমরা শুনেছি। আল্লাহ তাআলা ওনাদের উপর যে রহমতের বর্ষণ করছে তার কয়েক ফোঁটা যেন আমাদেরকে অনুসীব করে এবং আমাদের তাদের উসিলায় আমাদের জায়েজ উদ্দেশ্য যেন পূরণ করে দেন। আমরা যে বিষয়ে আলোচনা শুনছিলাম হযরত হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহিও গোসা পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যে পৃথিবীতে আসবেন তার সুসংবাদ দিয়েছেন। জি হুজুর
রাশেদ ভাই, আসলে আমার গোসা পাক শাহিন সাহেব বগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ পাক এমন প্রিয় বানিয়েছেন, এমন প্রিয় বানিয়েছেন। বুজুর্গানে দিনগণ বলেন আমার গোসা পাক রহমতুল্লাহি তাআলা এর নাম নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় এবং ওনার নাম নিয়ে কেউ যদি অন্তরের মধ্যে ধারণ করে এই নামে পাকটা এবং ওনাকে মহব্বত করা শুরু করে সেও আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়। তো আমার গোসা পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি যেদিন দুনিয়ার মধ্যে আসছেন, আমরা অনেকে হয়তো আজকে মাদানী চ্যানেল যারা দেখছি অনেকে হয়তো জানি না, আমার গোসা পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার আম্মাজানের গর্ভে এসেছেন। তখন ওনার আম্মাজানের বয়স ছিল 60 বছর, 60 ইয়ার।
আচ্ছা,
তো ওই সময় এসেছেন আবু সালেহ মুসা রহমতুল্লাহি তাআলা আলাইহি, সর্বদা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে এমন একটা সন্তান দাও যিনি তোমার দিন ধর্মের খিদমত করবে, আমার প্রিয় আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খিদমত করবে এবং ইসলামকে পুনরুজ্জীবিত করবে। তো আল্লাহ পাক ওনার আম্মাজানের 60 বছর বয়সে আমার গোসা পাক রহমতুল্লাহ আলাইহি গর্ভের মধ্যে আসলেন। আমার গোসা পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি গর্ভে অনেক ঘটনা আমরা শুনেছি ছোট ছোট ক্লিপসের মাধ্যমে। আমার গোসা পাক রহমতুল্লাহ আলাইহি যেদিন দুনিয়াতে আসছেন ওই দিন আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি স্বপ্নের মধ্যে দেখছেন, ওনার স্বপ্নের মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরেক মতান্তরে আনবিয়াই কেরাম আলাইহিম সালাম এসেছেন এবং ওনাকে এভাবে মোবারকবাদ দিচ্ছেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আবু সালেহ তোমাকে তোমার জন্য সুসংবাদ, তোমাকে মোবারকবাদ, কেননা আল্লাহ পাক তোমাকে এমন সন্তান দান করছেন যিনি আল্লাহ পাকেরও প্রিয়, আমি আখেরি নবীরও প্রিয়। আর আউলিয়াই কিরাম যারা আল্লাহর বন্ধু তাদের মর্যাদার মধ্যে ওনার মর্যাদা এমন হবে, তার মর্যাদা এমন হবে যেভাবে নবীগণের মর্যাদার মধ্যে আমার মর্যাদা। আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি এই স্বপ্ন দেখে খুশি হয়ে ঘুম থেকে উঠলেন এবং উনি ওই দিনেই এই সুসংবাদ পেলেন যে আমার গোসা পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি দুনিয়াতে শুভাগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন। আমার গোসা পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির জন্ম এবং অন্যান্য আউলিয়া কেরামের জন্ম আমরা জানি। যেদিন আমার গোসা পাক রহমতুল্লাহি তাআলা দুনিয়াতে এসেছেন ওই দিন জিলান শহরের মধ্যে 1100 বাচ্চা হয়েছে, সবাই পুত্র সন্তান হয়েছে, পরবর্তীতে সবাই আল্লাহর ওলি হয়েছে। আসলে আমার গোসা পাক রহমতুল্লাহ আলাইহি ছোটকাল থেকেই এমন এমন ঘটনা প্রকাশিত হয়েছে। উনি মাদরজাত ওলি, মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছেন, এরপরও উনি দীনি এলম অর্জন করেছেন, আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করেছেন এবং আল্লাহ তাআলার দরবারে সর্বদা এটা দোয়া করতেন যে আল্লাহ আমার আমল যদি তোমার দরবারে কবুল না হয় তুমি আমাকে কিয়ামতের দিন অন্ধ হিসেবে তুলিও, যাতে কিয়ামতের নেককারদের সামনে আমাকে লজ্জিত হতে না হয়। আমার গোসা পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে অনেক সময় আমাকে শয়তান সরাসরি এসে ধোঁকা দেওয়ার চেষ্টা করত, কিন্তু আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাক আমাকে রক্ষা করেছেন, আমি আল্লাহ তাআলার উপর ভরসা করেছি, আল্লাহ তাআলা আমাকে দয়া করেছেন, শয়তানের উপর বিজয় লাভ করার সৌভাগ্য দিয়েছেন। এভাবে আমার গোসপাক শাহিন শাহে বগদাদ রহমতুল্লাহ তালের শান তো আসলে অনেক, কিন্তু আমি আজকে নিয়ত করেছি যে বিশেষ কিছু শান তুলে ধরবো। আমার গোসপাক রহমতুল্লাহ তালের একটা শান ছিল যে আমার গোসপাক রহমতুল্লাহ তালাই যখন বয়ান করতেন, যেটা নাসির ভাই বলেছেন ওদিকে একটু যাই, কেননা বর্তমান সময়ে মানুষ সুন্দর বয়ান দেখে প্রভাবিত হয় যে উনি কি শরীয় সম্মত কথা বলছেন, উনি কি অন্তরের খোরাক দেওয়ার সৌভাগ্য পাচ্ছেন, না জাস্ট আমার কানের সৌন্দর্য আমি পাচ্ছি, এটা একটু খেয়াল করার বিষয়। আমার গোসপাক শাহিন শাহে বগদাদ রহমতুল্লাহ তালাই যখন বয়ান করতেন, 400 বড় বড় আলিম খাতা কলম নিয়ে বসে যেত, ওনার সেই নতুন নতুন কথাগুলো নোট করত। শুধু তাই নয় যে নাসির ভাই বলেছেন 70,000 মানুষ হত আমার গোসপাক রহমতুল্লাহ তালালি। আমরা বয়ান শুরু করি নর্মালি, কেউ আমাকে বলেছে আপনি বয়ান করেন, আপনার বয়সটা সুন্দর, আপনার আলোচনা সুন্দর, আপনি অনেক জ্ঞানের অধিকারী, বয়ান শুরু করেন। তো আমাদের বয়ানও সেরকম হয় যে অতটুকু ফলপ্রসূ হয় না। আমার গোসপাক শাহিন সাহেব বগদাদ রহমতুল্লাহ তালালে বয়ান এমনি করেননি, আমার নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অনুমতি দিয়েছেন, এটা হুকুম করেছেন, রিওয়ায়েতের মধ্যে রয়েছে। একদিন আমার গোসপাক রহমতুল্লাহ তালালে বসে আছেন বা তন্দ্রাচ্ছন্ন হয়েছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ইরশাদ করেছেন সারাংশ কিছুটা এরকম, বৎস তুমি বয়ান কেন করছো না, মানুষকে হিদায়তের দিকে আহ্বান করো। আমার গোসপাক শাহিন সাহেব বগদাদ রহমতুল্লাহ তালালে বিনয় প্রকাশ করে বলেছেন, হে নানা জান, আমি তো হচ্ছে অনারবি, বগদাদের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যারা আরবি ভাষার মধ্যে বিভিন্ন ভাষার মধ্যে পাণ্ডিত্য অর্জন করেছে, তাদের সামনে আমি বয়ান করে একটু ভয় লাগছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার মুখ খুলো। আমার গোসপাক রহমতুল্লাহ আলাইহি ওনার মুখ খুললেন, 7 বার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক দিলেন, যার জবানের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক দেন, তো ওনার বয়ানে মানুষ বেহুশ হয়ে আল্লাহওয়ালা হবে না, এটা কিভাবে হয়? এরপর আমার গোসপাক রহমতুল্লাহ আলাইহি বলছেন, এর পরবর্তীতে এর মধ্যে এরপরেও আমার একটু ভয় কাজ করছে, লোকের আসছে বয়ান শুনছে, স্বাভাবিকভাবে রাশেদ ভাই দেখবেন যখন আপনি বয়ান করবেন শিক্ষিত মানুষ দিনদার মানুষ আলিমরা যখন আপনার চোখে চোখে থাকাবে তখন বয়ান আপনার স্পিড ততটুকু পাবেন না যতটুকু আপনি নিয়ে এসেছিলেন। তো আমার গোসপাক রহমতুল্লাহ বলছেন এরপরও আমার ভয় কাজ করছিল। তো আমরা আসলে তো মনে রাখবেন আমরা রাশেদ ভাই এমন আলহামদুলিল্লাহ আকাদের গোলাম যে আমাদের অন্তরের মন ছোট হওয়া আমাদের কি ব্যথা বেদনা এগুলো আমাদের উপরস্থদের খবর হয়। আমার শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, তশরিফ আনলেন, ওনাকে বললেন বাদশাহ তুমি কেন বয়ান করছো না, বলে আব্বাজান আমি আপনি তো জানেন যে আমি ভয় একটা ভয় কাজ করছে। তখন আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুমি মুখ খোলো, 6 বার দিলেন, 6 বার যখন দিলেন আমার গোসপাক রহমতুল্লাহ বলছে তো দেওয়ার পর গোসপাক রহমতুল্লাহ বললেন আব্বাজান আরেকবার কেন নয়। তো আমার আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেন আসলে স্বপ্নের মধ্যে ওনার আদব রক্ষা করেছেন,
সত্যিকার অবস্থায়
এসেছে
রুহানিভাবে
এসেছে। তো আমার গোসপাক রহমতুল্লাহ বললেন যে আব্বাজান 7 বার কেন নয়। তো আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আসলে আদবের কারণে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার দিয়েছেন আমি 6 বার দিচ্ছি, বাবা এখন বয়ান করা শুরু করো। আমার গোসপাক রহমতুল্লাহ আলাইহি দুই একজন হচ্ছে আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ু বাবুহা, আমার নবী করিম ইরশাদ করছেন আমি হচ্ছে এলমের শহর আর আলী হচ্ছে সেই শহরের দরজা, শহরের মধ্যে আসতে হলে প্রধান ফটক দিয়ে আপনাকে আসতে হবে। তো দুই মহান সত্তা যখন থুতু মুবারক দিয়েছে ওনার বয়ানটা কেমন হবে? আমার গোসপাক রহমতুল্লাহ তাআলা বয়ান করা শুরু করলেন। তো যখন প্রথম বয়ান করছিলেন ওই দিন হযরত হাইতি রহমতুল্লাহ তাআলা ওনার সামনে ছিলেন, আমার গোসপাক রহমতুল্লাহ আলাইহি বয়ান করা শুরু করলেন, বয়ান করছেন 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 হঠাৎ আমার গোসপাক রহমতুল্লাহ আলাইহি ওনার আসন শরীফ থেকে নিচে তশরিফ আনলেন, যেটা স্টেজ ছিল ওটা থেকে নিচে তশরিফ এনে হযরত হাইতি রহমতুল্লাহ তাআলার ওনার খলিফা ছিল ওনার প্রধান শারীর মুরিদ ছিলেন ওনার সামনে বসে গেলেন। তো উনি বয়ান শেষ সবাই কে হয়েছে তো উনি চিন্তা করলেন যে আমার সামনে আমার গোসপাক আপনি কেন তশরিফ এনেছেন, ইয়া আমার গোসপাক শাহিন সাহেব বগদাদ। তো আমার গোসপাক রহমতুল্লাহ আলাইহি বললেন যে আসলে আমি যখন বয়ান করছিলাম আমার নানা জান রহমতে আলামিয়ান হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি এই মাহফিলের মধ্যে তশরিফ এনেছেন এবং আমি দেখতে পেলাম সেটা তোমার, তুমি যখন তাওয়াজ্জু করেছো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তোমার সামনে তশরিফ এনেছে, তুমি নিচে আমি উপরে কিভাবে থাকতে পারি, সেই জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যেহেতু তোমার সামনে এসেছে আমি তোমার সামনেই বসে গেলাম। আমার গোসপাক রহমতুল্লাহ আলাইহি শুধু মুখে বয়ান করতেন, মানুষের অন্তরে ভালো লাগতো, কানের মধ্যে ভালো লাগতো এটা নয়, মানুষের অন্তরের খবরও জেনে নিতেন। আমার গোসপাক রহমতুল্লাহ তাআলা বলেন এক রিবায়তের মধ্যে রয়েছে, বাহাজাতুল আসরার শরীফের মধ্যে রয়েছে, এক ব্যক্তি সে দেখতে পেল সামনেও মানুষ পিছনেও মানুষ, এত মানুষের মধ্যে নিজের শারীরিক যেটা প্রাকৃতিক সারা এটা আমি কীভাবে আদায় করব। সে বলল এখন তো আমি মনে হয় লাঞ্ছিত হয়ে যাব, অপমানিত হয়ে যাব। সে মনে মনে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলো। মনে রাখবেন আল্লাহওয়ালাদের সামনে যখন আল্লাহ তাআলার ফরিয়াদ করা হয় না, আল্লাহওয়ালাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দেন যে আমার এই বন্দা মুসিবতে পড়েছে, আপনি একটু সহযোগিতা করুন। আমার গৌস পাক রহমতুল্লাহি তাআলা হঠাৎ ওনার সেই আসন শরীফ থেকে স্টেজ থেকে নেমে ওই ব্যক্তির গায়ের উপর চাদর ঢেলে দিলেন। ওই ব্যক্তির গায়ের উপর চাদর পড়ল, যখন ওই ব্যক্তি চাদর থেকে মাথা বের করলো তখন দেখতে পেল ওই মাহফিল থেকে মতান্তরে 1800 কিলোমিটার দূরে একটা বিরান ভূমিতে যেখানে কোনো মানুষ নেই ওই জায়গার মধ্যে উনি অবস্থান করছেন, পাশে একটা নদীও আছে, উনি ওনার প্রাকৃতিক ডাকে সাড়া দিলেন, দিয়ে যা কিছু করার করে আবার ওই চাদর মুবারক দিলেন, আবার মাহফিলের মধ্যে চলে আসলেন। তো উনি চাদর মুবারক নিয়ে বসে আছেন। আমার গোস পাক রহমতুল্লাহি তাআলাই যখন এটা তাদেরকে দেখালেন তখন তারা বলল যে আপনি কোথায় গিয়েছিলেন, চাদর মুবারকের মধ্যে গিয়েছেন, কি হলো আপনার, কেন আপনাকে চাদর মুবারক দেওয়া হলো? তখন উনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আসলে আমি এমন মাহফিলে বসেছি যে মাহফিলের মধ্যে শারীরিক ডাকেরও প্রাকৃতিক ডাকেরও সাড়া দেওয়া হয়, অন্তরের ডাকেরও সাড়া দেওয়া হয়, মনের ডাকেরও সাড়া দেওয়া হয়। আমি আমার সেই মুসিবতের সময় যেখানে মানুষের সামনে লাঞ্ছিত হব, অপমানিত হব, আমার গোসব বগদাদ, শাহিন শাহে বগদাদ হাজার হাজার মানুষের অন্তরের খবর সেটা প্রকাশ করে আমার অন্তরের অবস্থাও প্রকাশ করছেন যে তুমি মুসিবতে পড়লো, আমি তোমার ব্যাপারে বেখবর না, আমি তোমাকেও সাড়া দিচ্ছি, এবং আমাকে এরকম একটা ঘটনা ঘটলো, আমি অমুক এলাকায় চলে গিয়েছি। এরপর আমার গোসপাক রহমতুল্লাহি তাআলা একবার মাহফিলের মধ্যে বয়ান করছেন, এক ব্যক্তি আসলো, তিনি বললেন আচ্ছা শুনেছি উনি শাহিন শাহে বগদাদ, উনি অন্তরের খবর জানেন, ওনাকে একটু টেস্ট করে দেখি, উনি এই বিষয়ে আলোচনা করছেন, এটা এরকম আলোচনা করলে ভালো হবে। বিষয়ের একটা মনে করেন আল্লাহ তাআলার মহব্বত নিয়ে আলোচনা করছে, কেউ বললো আল্লাহ তাআলার রহমত নিয়ে আলোচনা করা হোক। আমার গোসপাক সাথে সাথে টপিক চেঞ্জ, এভাবে একটা দুইটা তিনটা চারটা 40টা বিষয় চেঞ্জ করলেন ওই মাহফিলের মধ্যে, সবাই তো অবাক আজকে কি হলো। আমার গোসপাক শাহিন সাহেব বগদাদ রহমতুল্লাহি তাআলা তো একটা বিষয় নিয়ে এত বিশদভাবে আলোচনা করেন লোকেরা নোট করতে করতে তাদের নোটবুক শেষ হয়ে যায়, এরপর আমার গোসপাকের রেফারেন্সগুলো নোট করা শেষ হয় না। তো আজকে কি হলো, এত বিষয় টপিক কেন চেঞ্জ হচ্ছে? তখন আমার গোসপাক রহমতুল্লাহি তাআলা যখন আরেকটা টপিকে যাচ্ছেন, 40তম টপিকে যাচ্ছেন, এটার উপর কিছুক্ষণ আলোচনা করে ওই ব্যক্তি আবার বললো এই টপিক নিয়ে আলোচনা করলে ভালো হতো। তখন আমার গোসপাক ওই ব্যক্তির দিকে হাত তুলে বললেন বাবা এতক্ষণ যা আলোচনা করেছিলাম তোমার মাথায় বুঝে আসবে, এই বিষয়ে তুমি জানতে চেয়েও না শুনতে চেয়েও না, এই বিষয়টা তোমার মাথার কভার করবে না। তো ওই ব্যক্তি অবাক হয়ে গেল যে আল্লাহু আকবার, এতক্ষণ তো আমার মনের সাথে আমি মনে মনে যা বলছিলাম তা আমার গোসপাক এটা সাড়া দিচ্ছিলেন। আমার গোসপাক রহমতুল্লাহ আলাই আমার মনের সেই ব্যথাটা তিনি তুলে ধরেছেন এবং আমাকে বুঝিয়ে দিয়েছেন যে আমি এখানে বসেছি শুধু এমনি বসে নাই, সব খবর খবর আল্লাহ তাআলার দয়ায় আমার এখানে চলে। এই জন্য আমার গোসপাক বলেছেন যে আমার কাছে পুরো দুনিয়াটা হচ্ছে সরিষার দানার মতো, সরিষার দানা রাশেদ আপনি যদি হাতে নেন দেখবেন এই সরিষার দানা কিছুই না। আমার গোসপাক রহমতুল্লাহি তাআলাই বলছেন আমি যখন দুনিয়াটাকে দেখি শহরগুলোকে আমার সরিষার দানার মনে হয়, শহরগুলো এটা খুব ছোট মনে হয়, কেন হবে না? আমার গোসপাক শাহিন সাহেব বগদাদ রহমতুল্লাহি তাআলাই বলেন যে একবার আমি এই বিষয়টা অনুভব করলাম যে আল্লাহর কিছু বন্দারা আমার দিকে দাবিত হচ্ছে, আমাকে মহব্বত করছে। তো আমি একবার বসেছিলাম, কিতাব লিখছিলাম, হঠাৎ ওনার ঘরের ছাদের উপর একটা টিকটিকি বা এই জাতীয় কিছু পোকামাকড় কেটে যাচ্ছিল। আমার গোসপাক রহমতুল্লাহ আলাই আসলে উনি শুধু বক্তা ছিলেন না, বর্তমান সময় বক্তারা শুধু বক্তব্য দেয় কোনো কিতাব লেখে না, কিন্তু আমার গোসপাক যেভাবে বক্তা ছিলেন ওইভাবে লেখকও ছিলেন। আমার গোসপাক কিতাবও লিখেছেন অনেক কিতাব, রিওয়ায়েতের মধ্যে রয়েছে 18টা কিতাব, অনেকে বলছেন 300টা কিতাব লিখেছেন আমার গোসপাক রহম, যেগুলো প্রকাশিত হয় নাই। তো আমার গোসপাকের কিতাব লিখছেন, ছাদ থেকে একটা টিকটিকি বা এরকম পোকামাকড় কিছু, সেখানে আমার গোসপাক রহমের সামনে ময়লা পড়ছে। আমার গোসপাক রহম ঠাকালেন, আবার লেখা শুরু করলেন, দ্বিতীয়বার আবার নড়াচড়া করছে, ওখান থেকে ধুলাবালি পড়ছে। আমার গোসপাক ঠাকালেন আবার, তৃতীয়বার যখন করলো আমার গোসপাক রহমতুল্লাহ আলী জালালিয়াতে চলে আসলো। এরকম যখন ওই টিকটিকি বা পোকামাকড় ওটার দিকে তাকালে এটা দ্বিগুণিত হয়ে সামনে পড়ে গেল। তা আমরা হলে কি করতাম? আমরা পাওয়ার আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এরকম পাওয়ার কয়জনের আছে? আমার গোসপাক রহমতুল্লাহ আলীর সামনে ওই টিকটিকি পড়েছে, ওই পোকাটা পড়েছে, আমার গোসপাক এটাকে দেখে কান্না শুরু করে দিল। কান্না করে বলছেন আল্লাহ তুমি তো আমাকে পাওয়ার এই জন্য দাও নাই, তোমার প্রাণীদেরকে তোমার সৃষ্টিকুলকে আমি দুই ভাগ করবো, দ্বিখণ্ডিত করবো। আল্লাহ আমার জালালিয়ত এসেছে, আমি তোমার মহব্বতের কিছু বিষয় লিপিবদ্ধ করছিলাম, এখানে ওই পোকাটা ডিস্টার্ব করেছে, এই জন্য করেছে। আল্লাহ তোমার প্রাণীদেরকে ক্ষতি করার কোনো নিয়ত আমার ছিল না, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আমার গোসো পাক আল্লাহ তাআলার এত পাওয়ার লাভ করেও নিজেকে সর্বদা আল্লাহ তাআলার ভয়ে ভীত রেখেছেন। কেন? উনি জানেন আমি যত পাওয়ারই পাই না কেন সর্বক্ষমতার অধিকারী হচ্ছেন আমার আল্লাহ তাআলা। এমন কোনো কাজ করা যাবে না পাওয়ার পেয়ে যে পাওয়ারের মাধ্যমে মৌলার দরবারে আমার স্থানটা নিচে নেমে যাবে, এইরকম কাজ করা যাবে না। আমার গোসো পাক রহমতুল্লাহ ফিউজ বরকাত আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন।
মাশাআল্লাহ দর্শক, আমরা খুব সুন্দর আলোচনা শুনছিলাম, তো কয়েকটি কল আছে, আমাদের কলগুলো শুনব।
আমার নাম মোহাম্মদ বেলাল উদ্দিন, আপনাদের মাদানি চ্যানেল প্রতিদিনই দেখি। আপনাদের চ্যানেলটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে এবং এটা সুন্নতি এবং মানুষের জন্য খুবই চমৎকার, এবং সারা পৃথিবীর মানুষ আপনাদের মাদানি চ্যানেলে অনেক কিছু জানতেছে। আপনাদের মাদানি চ্যানেলেই মানুষের হেদায়তের একটা রাস্তার দ্বার উন্মোচন করে দিয়ে আপনাদের সিলসিলা চলতে থাক আলহামদুলিল্লাহ। আমি প্রতিদিনই দেখি আপনাদের প্রোগ্রাম।
মাশাআল্লাহ ধন্যবাদ আপনাকে, দেখতে থাকুন ইনশাআল্লাহ, দেখতে দেখতে আরো অনেক ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ ফরি টঙ্গিগা, ধন্যবাদ দিয়ে আমি একটা নাচ শুনতে চাই, প্রিয় মদিনা জুড়ে যাব কেমন করে?
ইনশাআল্লাহ আমরা সুযোগ পেলে ইনশাআল্লাহ আপনাকে শোনাবো। জি, পরবর্তী কল। ইনশাআল্লাহ যদি সম্ভব হয় ইনশাআল্লাহ আপনাকে শোনাবো ইনশাআল্লাহ। দর্শক, এখন একটি প্যাকেজ নেব আমরা ইনশাআল্লাহ, গোসো পাক রহমতুল্লাহ তাআলার কালামত সম্বলিত, যেটি প্রতিদিন আমরা প্রচার করে থাকি ইনশাআল্লাহ, আজকে শুনবো। জি,
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার সরকারে বাগদাদ হযরত সাইয়্যিদুনা গোসো পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি বাগদাদ শরীফের সমুদ্রের দিকে তশরিফ নিয়ে গেলেন। সেখানে এক বৃদ্ধা মহিলাকে দেখলেন যে তিনি অঝর নয়নে কান্না করছেন। একজন মুরিদ গোসো পাক রহমতুল্লাহ তাআলার দরবারে আর্জ করলেন, ইয়া মুর্শিদি, এই দুর্বল বৃদ্ধা মহিলাটি, তার একটিমাত্র সুন্দর সুশ্রী সন্তান ছিল, বেচারি তাকে বিয়ে করিয়ে দেয় এবং কনেসহ এই সমুদ্র পথে নৌকা নিয়ে আপন ঘরে ফিরে আসছিল। হঠাৎ ওই নৌকা উল্টে গেল এবং বর কনে সহ সমস্ত বরযাত্রী ডুবে গেল। এই ঘটনা ঘটেছে 12 বছর হয়ে গেল, কিন্তু এই মায়ের কলিজা অর্থাৎ এই বেচারির দুঃখ কোনোভাবেই দূর হচ্ছে না। সে প্রতিদিনই এই সমুদ্রে কিনারায় এসে ওই বরযাত্রীদেরকে না পেয়ে কান্নাকাটি করে চলে যায়। হুজুর গোসো পাক রহমতুল্লাহ তাআলাই এর এই বৃদ্ধার প্রতি মায়া হলো। তিনি রহমতুল্লাহ তাআলাই আল্লাহ তাআলার দরবারে দোয়ার জন্য হাত উঠিয়ে দিলেন। কয়েক মিনিট ধরে কিছুই প্রকাশ পেল না। অস্থির হয়ে আল্লাহ তাআলার দরবারে আর্জ করলেন, হে আল্লাহ এত দেরি কেন? এরশাদ হলো, হে আমার প্রিয়, এই বিলম্ব তকদির ও তদবীরের বিরুদ্ধ নয়। আমি চাইলে একটি আদেশ কোন দ্বারা সমস্ত আসমান ও জমিন সৃষ্টি করতে পারি, কিন্তু হিকমতের কারণে 6 দিনে সৃষ্টি করেছি। বরযাত্রী ডুবে গেছে, 12 বছর হয়ে গেছে, এখন না নৌকা অবশিষ্ট আছে না আরোহীগণ, সকল মানুষের মাংস ইত্যাদিও সমুদ্রের মাছ খেয়ে নিয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যাওয়া শরীরের অংশগুলো একত্রিত করে পুনরায় জীবন প্রণালীতে এনেছি, এখনই তাদের আসার সময় হয়েছে। এখনও ওই বাক্যগুলো শেষ হয়নি, হঠাৎ ওই নৌকা তার সকল সাজ সরঞ্জাম বর কনে ও বরযাত্রীসহ পানির উপর উঠে আসলো, সুবহানাল্লাহ, এবং কয়েক মুহূর্তের মধ্যেই তীরে এসে ফিরল। সকল বরযাত্রী সরকারে বাগদাদ গোসো পাক রহমতুল্লাহ তাআলা এর দোয়া নিয়ে খুশি মনে আপন আপন ঘরে ফিরে গেল। এই কারামতের কথা শুনে অগণিত কাফের এসে সাইয়্যিদুনা গোসো পাক রহমতুল্লাহ তাআলা এর পবিত্র হাতে ইসলাম ধর্ম গ্রহণ করলো, সুবহানাল্লাহ।
মাশাআল্লাহ দর্শক, আমরা গোসো পাক রহমতুল্লাহ তাআলা এর কারামত শুনেছি, ইনশাআল্লাহ এখন একটি মানকাবাদ শুনবো।
ওলি দিগের রাজা মহারাজ, লা আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ ওলি দিগের রাজা মহারাজ রামদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লজ্জা দয়া করে রাখো মোদের লজ্জা ও কুতুবের রব্বানী আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী রসুল পাকের তুমি পিয়ারা মাওলা আলির নয়ন তারা রসুল পাকের তুমি পিয়ারা রসুল পাকের তুমি পিয়ারা মাওলা আলির নয়ন তারা মাপাতে মর প্রাণের দোলাল হাসান হুসেনের জিগর পারা হাসান হুসেনের জিগর পারা সর্ব গুণে গুণময়ী তুমি সর্ব গুণে গুণময়ী তুমি ও গো মাহবুব সুবহানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ ওলি দিগের রাজা মহারাজ লামদের সালাম খানি আব্দুল কাদের জিলানী মুসিবতে পড়ে মোরা ডাকে তোমায় দস্তগীর মুসিবতে পড়ে মোরা মুসিবতে পড়ে মোরা ডাকে তোমায় দস্তগীর মোহর তেতে উদ্ধার কর বড় পীর ও গো মোদের বড় পীর নাই তুলনা বিশ্বের মাঝে নাই তুলনা বিশ্বের মাঝে পীরানে পিলাতানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ ওলি দিগের রাজা মহারাজ লামদের সালাম খানি আব্দুল কাদের জিলানী রোজ হাশরের কঠিন দিনে রোজ হাশরের কঠিন দিনে তুমি যে মুখের আশা রোজ হাশরের কঠিন দিনে রোজ হাশরের কঠিন দিনে তুমি যে মুখের আশা তোরে যাব আছে মনে ভরসা আছে মনে ভরসা তাই তোমরা নিত জপে তাই তোমরা নিত জপে তোমারে পাক নাম খানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ ওলি দিগের রাজা মহারাজ লামদের সালাম খানি আব্দুল কাদের জিলানী দয়া করে রাখো মোদের লজ্জা কৃপা করে রাখো মোদের লজ্জা ও কুতুবের পানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি
মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক আমরা গোসু পাক রহমতুল্লাহ তাআলাহির মানকাবাত শুনেছি এবং অনেক সুন্দর একটি মানকাবাত ইনশাআল্লাহ দর্শক আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ আমরা গোসু পাক রহমতুল্লাহ তাআলাহি সম্পর্কে যে আজকে গোসু পাকের যে শান মান আমরা ইনশাআল্লাহ আমাদের যে অনুষ্ঠানের যে বিষয় যে গোসু পাকের শান সে সম্পর্কে আমরা শুনছিলাম নুরউদ্দিনের কাছ থেকে আমরা এখন নাসির ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো জি আসলে
আমার হুজুর যেভাবে বলেছেন
জি
যে অন্তর্দৃষ্টির সম্পর্কে আমার গোসু পাক রহমতুল্লাহ তাআলাহি জানতেন তো এ বিষয়ে একটা এভাবে ঘটনা পাওয়া যায় যে এক ব্যক্তি এসে দেখলেন যে আমার গোসু পাক রহমতুল্লাহ তাআলার আশেপাশে লোকের ভিড় কম ইনার মনের মধ্যে একটু এটা আসলো যে ইনি হয়তো বা ওরকম বড় বলি না যার কারণে ইনার মধ্যে
লোকের কাছে
আসছে না কম তো স্বাভাবিক হইতো তো এটা ওনার দিলে আসার সাথে সাথে আমার গোসু পাক রহমতুল্লাহ তাআলাই এর দরবারের মধ্যে এমনভাবে লোকেরা ভিড় জমে গেল দেখা গেলেন যে ইনি এমন দূর সরে গেল মানে ইনার ওই স্থান থেকে পর্যন্ত সরে যেতে হলো তো এরপর আবার ইনি মনে মনে তওবা করে যে আমার হুজুর যেরকম বলেন আল্লাহ তাআলার বলিরা দিলের খবরও জানে তো এরকম আমার গোসু পাক রহমতুল্লাহ তাআলাই এর প্রতি যখন ইনি নত হয়ে মনে মনে তবা করে নিলেন এরপর দেখলেন আস্তে আস্তে লোকেরা সরে যেতে লাগলো ইনি এখন এরপরে সাক্ষাৎ করতে করার সৌভাগ্য অর্জন করলেন আসলে আমার গোসু পাক রহমতুল্লাহ তাআলার শান আসলে আমরা বয়ান করে আসলে শেষ করতে পারবো না শুনলাম আমরা আমার হুজুর বয়ান করেছে আসলে কিতাবের মধ্যে আমার গোসু পাক রহমতুল্লাহ তাআলার শান ভর্তি রয়েছে শুধু আমরা শ্রবণ করতে থাকবো দিন যেতে থাকবে তো এরপরও ইনশাআল্লাহ আমরা এটা যদি চিন্তা করি আমার হুজুর গোসু পাক রহমতুল্লাহ তাআলাই এর একটা বিশেষত্ব এটা ছিল যিনি কখনো মিথ্যে কথা বলতেন না যেটা বর্তমান সমাজের মধ্যে যদি আমরা থাকাই হুজুর এটা হচ্ছে যে কোনো ছোটোখাটো বিষয়ের কারণে আমরা মিথ্যে কথা বলে দিই আমার গোসু পাক রহমতুল্লাহ তাআলাইকে ইনার মিজান প্রায় ৪০টা দিনার দিয়ে যখন ইনার ইলমিদিন শিখার জন্য আল্লাহ তাআলার রাস্তায় হাওয়ালা করে দিয়েছেন পথের মধ্যে ডাকাত ধরলেন জিজ্ঞেস করলেন কি আছে ইনি নিজের পক্ষ থেকে বলে দিলেন যে আমার আস্তিনের নিচে আমার আম্মু ৪০টা দিনার রেখেছেন সবাই অবাক হয়ে সত্য কথা বলার কারণে ডাকাতের সাদার সবাই যারা ছিল সবাই তওবা করে আল্লাহ বলা হয়ে গিয়েছে তো এগুলো আসলে আমরা সবাই অনেকে বেশি কম সবাই জানি কিন্তু আমার গোসু পাক রহমতুল্লাহ শান্ত আমরা শুনছি এভাবে শুনতে থাকবো কিন্তু ইনারা আল্লাহ তাআলাকে কিভাবে রাজি করেছে আমার গোসু পাক রহমতুল্লাহ তাআলার মধ্যে যে গুণ ছিল তার মধ্যে বড় গুণের মধ্যে যে সাদাকাত তার সত্যবাদিতা শুধু এটা এটা যদি আমরা আপন করে নিই এই গুণকে তো আশা করা যায় বর্তমান সমাজের মধ্যে আমরা ইনশাআল্লাহ অনেক শান্তির মধ্যে জীবনযাপন করতে পারবো কেননা মানুষ যখন সত্য কথা বলা ছেড়ে দেয় তার উপর মানুষ বিশ্বাস ছেড়ে দেয়
আল্লাহ তাআলার রহমত
রহমত ছেড়ে দেয় আসসিদিকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক আসলে সত্য মানুষকে শেফের জন্য মুক্তি দিয়ে দেয় যেভাবে আমার গোসু পাক রহমতুল্লাহ তাআলা ইনার ইনার সত্য কথা বলার কারণে ডাকাতরাও আল্লাহ আল্লাহ হয়ে গেলেন ইনার দিনারে ফিরে গেলেন ইনার মালপত্র ফিরে পেলেন তো এইভাবে আমাদের উচিত আমার হুজুর গোসু পাক হুজুর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলার ইনাদের যে আমল ছিল আল্লাহ তাআলাকে খুশি করা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দীনে খিদমতের জন্য ওয়াজ নসিহত করা তো আমাদের উচিত এরকম কাজের মধ্যে বর্তমান সমাজে দাওয়াত ইসলামের ১২ দিনের কাজের মধ্যে সাপ্তাহিক সুন্নত বড় ইজতেমার মধ্যে মাদিনী চ্যানেলের মাধ্যমে বিভিন্ন কাজের মাধ্যমে যেন আমরাও অংশীদার হই যেন আমাদের জীবন চরিত্র যেন আমরা শুদ্ধ করতে পারি
মাশাআল্লাহ মাশাআল্লাহ জি হুজুর
মাশাআল্লাহ নাসির ভাই যে কথাগুলো বলছিলেন আমার গোসু পাক রহমতুল্লাহি তাআলার শান বিষয়ক আলোচনা আজকে চলছে আমার গোসু পাক রহমতুল্লাহি তাআলাকে ওনার খাদিম জিজ্ঞেস করলো যে হুজুর আপনি কখন থেকে জানেন যে আপনি আল্লাহর বলি আমার গোসু পাক রহমতুল্লাহ আলাইহি বলেন আমি আমার বয়স যখন ১০ বছর আমি মক্তব তথা মাদ্রাসায় যেতাম তখন আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলতো আল্লাহর বলির জন্য জায়গা প্রসারিত করে দাও আমি ১০ বছর থেকেই জানতাম যে আমি আল্লাহর বলি আমার গোসু পাক রহমতুল্লাহি তাআলার বাহজাতুল আসহার শরীফের মধ্যে রয়েছে আসলে আল্লাহওয়ালাদেরকে আল্লাহ তাআলা সম্মান দান করেন দয়া করেন উনি যখন জুমার নামাজের জন্য শুক্রবারে বের হতেন বাহজাতুল আসরারের মধ্যে রয়েছে যে আমার গোসপাক রহমতুল্লাহ এদিকে আসতেন, খাদেম সহকারে কিছু মানুষ থাকতো, এদিকে বাজারের লোকেরা দাঁড়িয়ে বলতো আল্লাহ তোমার এক মকবুল বলি যাচ্ছে, ওলিদের সর্দার যাচ্ছে, ওনার উসিলাই দুনিয়া এবং আখেরাত আমাদের সুন্দর করে দেয়। আমার গোসপাক শাহিন সাহেব মুগদাব রহমতুল্লাহি তাআলাই হেঁটে যাচ্ছেন, লোকেরা দোয়া করা শুরু করেছে। আমার গোসপাক রহমতুল্লাহি তাআলাই এত সম্মান পাওয়ার পরেও নিজেকে কীভাবে বিলিয়ে দিয়েছে। একবার আমার গোসপাক রহমতুল্লাহি তাআলাই ওনার কিছু খাদিমদের সাথে, অনুসারীদের সাথে, মহব্বতকারীদের সাথে একটা দাওয়াতে যাচ্ছিলেন। তো আমার গোসপাক রহমতুল্লাহি তাআলাই দাওয়াতে যখন যাচ্ছেন তো এক ছোট ছেলে সে লাইনে দাঁড়িয়েছিল, তার হাতে একটা কলসি ছিল। তো এদিকে একটা মানুষ কিছু মিষ্টি দিচ্ছিল, এদিকেও লাইন ওইদিকেও যাচ্ছিল, কিন্তু ওই পানি ভর্তি করার জন্য কলসিতে। তো রাস্তা দিয়ে যাচ্ছে, আমার গোসপাক রহমতুল্লাহ আলাই ওর পাশ দিয়ে যাচ্ছিলেন। তো ওই ছোট ছেলেটা বালকটি বলল হুজুর এদিকে আসেন, সে তো জানতো না এটা আমার গোসপাক রহমতুল্লাহ। আবার গোসপাক রহমতুল্লাহ আসলেন, বললেন হুজুর কলসিটা একটু পূর্ণ করে নিয়ে আসেন, ভর্তি করে নিয়ে আসেন, কেননা এখানে মিষ্টি দিচ্ছে, আমি যদি এই লাইন থেকে সরে যাই আমি মিষ্টি হারিয়ে ফেলব। তারপর গোসপাক রহমতুল্লাহ কলসিটা নিলেন, নিয়ে যাচ্ছেন, খাদেম বলতেছে হুজুর আপনি আমাদের সরতাজ, আপনি আমাদের আকা, আপনি আমাদের সবার পীর, আপনি কেন যাবেন, আমাদেরকে দেন। আমার গোসপাক রহমতুল্লাহ তাকে বললেন তোমাকে কি বলেছে এই ছেলেটা, বলতেছে না আমাকে তো বলে না আপনাকে বলেছে, তো বলতেছে আমাকে করতে দাও, কেননা আল্লাহ তাআলা এই ছেলেটার অন্তরটাকে এই কাজের জন্য আমাকে সিলেক্ট করেছেন, তো আমি এই কাজটা করে দিই, আমি যদি এই কাজটা করি আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা এই ছেলের মনের খুশির উসিলে আল্লাহ তাআলা আমাকে দয়া করবেন। আমার গোসপাক রহমতুল্লাহি তাআলা গেলেন, কলসি পুরে নিয়ে এসে ওই ছেলের হাতে দিলেন, ছেলেটা বললো হুজুর নিয়ে আসছেন, রাখেন এখানে, রাখলেন। আমার গোসপাক রহমত দাঁড়িয়ে রইলেন, ওই ছেলে মিষ্টি নিল, মিষ্টি নিয়ে আমার গোসপাক রহমত মুসকিন হেসে আমার গোসপাকের শুকরিয়া আদায় করলো। তো খাদিমরা সবাই দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে সবাই বলতেছে হুজুর আজকে কাজটা আমাদেরকে দিলে। তো আমার গোসপাক রহমতুল্লাহ বলছেন আসলে তোমরা আমাকে যে সম্মান করছো এর চেয়ে বেশি শান্তি পেলাম যে আজকে আমি একজন আল্লাহর বান্দার খেদমত করতে পেরেছি। আমার গোসপাক রহমতুল্লাহ ছোট বালকদেরকে মহব্বত করতেন, যেমন রিওয়ায়তের মধ্যে রয়েছে একটি বর্ণনা এরকম এসেছে, খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সানজিরি রহমতুল্লাহ তাআলা যখন ছোট ছিলেন আমার গোসপাক রহমতুল্লাহ দরবারে এসেছেন, ওনার পীর মুর্শিদ ওসমান হারুনি রহমতের সাথে, অথবা বর্ণনার মধ্যে রয়েছে ওনার মামাজানের সাথে, দুই রকমের রিওয়ায়ত রয়েছে। তো আমার গোসপাক রহমতুল্লাহ আসলে ওলিরা তো বলেছিলেন রতনে রতন ছিলেন। আমার গোসপাক রহমতুল্লাহ খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহকে দেখার সাথে সাথে খুবই মহব্বত লাগলো এবং তাকে মহব্বত করে ডাকলেন এবং তাকে বললেন যে বাবা তুমি তো এখনো ছোট, তোমাকে আমি একটা নিয়ামত দিতে চাচ্ছি, তুমি একে আমার কাছ থেকে নিবা। রিওয়ায়ত ভিন্ন রয়েছে, প্রথম এক রিওয়ায়ত রয়েছে যে উনি নিয়েছেন, আরেকটা বর্ণনা হচ্ছে আমার গোসপাক রহমতুল্লাহি তাআলার এই কথার উত্তরে খাজা গরিব ছোট অবস্থায় বললেন যে হুজুর আমাকে যদি কিছু দেওয়ার আপনার ইচ্ছা করে আমার উস্তাদকে দেন, আমার যখন সময় হবে আমার উস্তাদ আমাকে দিয়ে দিবে, অর্থাৎ আমার পীর মুর্শিদ এবং উস্তাদ। রিওয়ায়তের মধ্যে এরকমও রয়েছে আমার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলাই নিয়ামত পেয়েছেন, আমরা জানি, অর্থাৎ উনি একটা পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত ছিলেন, ওনাকে সুলতানুল হিন্দ বানিয়ে দেওয়া হয়েছে। তো আমার গোসপাক রহমতুল্লাহি তাআলা যখন বয়ান শুরু করেছেন, যেহেতু বয়ানের আলোচনা কিছুক্ষণ হচ্ছে, তো ওই সময় একজন বড় গায়ক ছিল, বর্তমান সময় দেখা যায় গায়করা গান করে, খুব জনপ্রিয়তা পায়, অনেক ফলোয়ার্স হয়, এখন তো সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক ফলোয়ার্স, লক্ষ লক্ষ ফলোয়ার্স। তখনকার সময়ে মানুষ ওই গায়ককে মহব্বত করতো, দাওয়াত দিত। আমার গোসপাক রহমতুল্লাহি তাআলা ওই গায়ককে দাওয়াত দিলেন, তুমি তওবা করো, তুমি তওবা করো, আল্লাহর রাস্তায় ফিরে আসো, কেননা তোমার এই জিনিসটা স্থায়ী নয়, এটা তোমাকে আখিরাতের মধ্যে ফাঁসিয়ে ফেলবে। সে বলল দেখো দেখো, লোকের লোকদেরকে বলল গোসপাক বয়ান করে আমার গানে সমপরিমাণ হয় না, সেজন্য গোসপাক আমাকে হিংসা করছেন। নাম ধরে বলল যে আমাকে হিংসা করছেন, ওই আমার গানের মধ্যে মানুষ বেশি হচ্ছে সেই কারণে গোসপাক আমাকে হিংসা করছেন। আমার গোসপাক রহমতুল্লাহর কাছে যখন এই খবর গেল আমার গোসপাক মুস্কি হেসে বললেন অতি শীঘ্র সেই জানতে পারবে কি আমি হিংসা করছি না সে মুসিবতে পড়ছে। সময় গেল, আমরা জানি যারা গায়ক তারা যুবক অবস্থায় যেভাবে যেটা গাইতে পারে, স্বরের মধ্যে যেটা, কণ্ঠের মধ্যে যেটা মায়া থাকে, যেটা গিয়া থাকে, সৌন্দর্য থাকে, আস্তে আস্তে সেটা বসে যায়। ওই গায়ক আস্তে আস্তে বৃদ্ধ অবস্থায় পৌঁছলো, আমার গোসপাকের সান দিন দিন বাড়তে লাগলো। আমার গোসপাক রহমতুল্লাহ আলাইকে পুরো পৃথিবী থেকে লোকেরা দেখতে আসলো, ওলিরা আসতো আমার গোসপাককে দেখতে, নর্মাল না, ওলিরা আসতো। একটা ঘটনা এখানে যোগ করি। আমার গোসপাক রহমতুল্লাহ সিরাতে গোসাস সাকলাই নামক কিতাবের মধ্যে এসেছে, আমার গোসপাক রহমত একবার মদিনা শরীফ থেকে খালিফায় বের হচ্ছে। তো বের হয়ে আসছেন আসছেন আসছেন, একটা চোর দাঁড়িয়েছিল আমার গোসপাককে আটকানোর জন্য, ওনার থেকে কিছু নিব, ওনাকে কোনোভাবে বুঝিয়ে ওনার কাছে যা আছে নিয়ে নিব। তো এখন আমার গোসপাক রহমতুল্লাহ কাছাকাছি আসলেন, এসে তাকে আমার গোসপাক রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন তুমি কে? সে বললো আমি মোসাফির। তো আমার গোসপাক রহমতুল্লাহ এই অন্তরের অবস্থা জেনে ফেলেছে, চোর চুরি করার জন্য দাঁড়িয়েছে। আমার গোসপাক রহমতুল্লাহ তালাই তাকে বললেন আমি তো জানি তুমি হচ্ছে চোর, তুমি চুরি করার জন্য দাঁড়িয়েছো। সে এটা বুঝলো, সে মনে মনে খেয়াল করলো মনে হয় ইনি আব্দুল কাদের জিলানি হবেন। তো মনে মনে খেয়াল করেছে আমার গোসপাক বলে হ্যাঁ আমি আব্দুল কাদের জিলানি। সে তো আরো অবাক হয়ে গেল, সে তাড়াতাড়ি কদমের মধ্যে পড়ে গেল, হুজুর ইয়া শেখ আব্দুল কাদের জিলানি শাহিয়াল্লাহ, হুজুর আপনি বলিদের সর্দার, আপনি শাহিন সাহেব বকদার, আমাকে একটু দয়া করুন। আমার গোসপাকের কদমে যখন পড়লেন আসলে আল্লাহ ওয়ারাদের মায়া মহব্বত দয়াও বেশি হয়। আমার গোসপাক তার মাথার উপর হাত দিয়ে আল্লাহর কাছে, আল্লাহ যদিও সে চোর তোমার মাহবুবের কদমের মধ্যে পড়েছে, আমার কদমের মধ্যে পড়েছে, আমার কদমের মধ্যে পড়েছে, আল্লাহ সে যেন খালি হাতে না ফিরে, হাত দিয়েছে কদমের মধ্যে পড়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে শোনানো হচ্ছে হে আব্দুল কাদের তাকে আপনি অমুক এলাকার কুতুব বাড়িয়ে দেন।
মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এখানে একটি কথা আমার মনে আসছে যে তখনকার যুগে চোরেরা পর্যন্ত আল্লাহর ওলিদের সম্পর্কে আকীদা ভালো রাখতো, এমনকি আপনি আরেকটি কথা বলেছেন যে যখন গোসপাক রহমতুল্লাহ বাজারের মধ্যে হেঁটে যেতেন লোকেরা, সাধারণ লোকেরা আল্লাহ তাআলার দরবার দোয়া করতেন।
ঘটনা যখন শুনছি যখন আমি বাহাজাত রাস্তা শুরু করছি তখন মনের মধ্যে এই আশাটা জাগলো, হাই তখন যদি আমরাও বাজারের মধ্যে থাকতাম, আমার গোসপাককে একটু দেখতাম, আমার গোসপাকের একটা নজর করম আমাদের উপর পড়তো, আমাদের তো বেড়া পার হয়ে যেত ইনশাআল্লাহ।
জি বলেন আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। আপনার কথা শেষ করে, জি না ওইটাই বলছিলাম যে যখন আপনি বলছিলেন তো তখনকার যুগের লোকদের মানুষের অর্থাৎ আকিদাটা এমন ছিল যে ওনারা আল্লাহর ওলিদের সম্পর্কে ভালো ধারণা রাখতেন, এবং ওনারা অর্থাৎ চোর হতে পারে খারাপ হতে পারে কিন্তু ওদের আকিদাটা
অবশ্যই
ভালো রাখতেন। আল্লাহ তাআলা তাদের সাথে আমাদেরকে ক্ষমা করুন। দর্শক এখন একটি প্যাকেজের সময় হয়ে গেছে, আমরা সেটা নেবো, এরপর ইনশাআল্লাহ আবার আলোচনায় ফিরে আসবো।
ওলি আল্লাহর বাংলাদেশ, গোস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, গোস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লা নবী ওলির আশিক যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। আল্লা নবী ওলির আশিক যারা, আমরা তাদের বংশধর, তাদের ভালোবাসার বাস্তে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক আমরা খুবই মহিমান্বিত এবং খুবই পবিত্র একটি স্থানে আমরা উপস্থিত আছি, এবং এখানে আসলে আসাটাও খুব সৌভাগ্যের বিষয়। আর সেটা হচ্ছে কেনা চাই আমার নবী পাক আলাইহি সাল্লাতুসাল্লামের কদম মোবারককে হাজিরে দিতে, কেনা চাই তার জীবনকে, তার সমস্ত কিছুকে নবীর কদমে উৎসর্গ করতে। সাহাবাই কেরাম আলিহি মুরিদওয়ানের যুগ যদি আমরা দেখি তাহলে ওনারা সব কিছু আমার নবীর কদমে লুটিয়ে দিয়েছেন। তো আজকে আমরা যে পবিত্র জায়গায় এসেছি এখানে দুটি পবিত্র জিনিস আছে। জি হ্যাঁ, একটি হচ্ছে সরওয়ারে কায়নাত, শাহে শাহে মৌজুদাত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের ছাপ, আল্লাহু আকবার, যেটাকে দেখার জন্য শত আশিকের রসুল, অজস্র আশিকের রসুল অপেক্ষায় থাকে, আশায় থাকে, ইচ্ছা পোষণ করে। কিন্তু আলহামদুলিল্লাহ আজ মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা জিয়ারত করার সৌভাগ্য অর্জন করছি, এবং ঠিক ওনার পাশেই অন্য যে মহান বান্দার কদম মোবারক আছে তিনি হচ্ছেন আমাদের সবারই বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহ। একজন হচ্ছে সরদারে আম্বিয়া, আর একজন হচ্ছে সরদারে আউলিয়া। তো এই দুই মহান মোবারক হস্তির কদম মোবারকের মধ্যে আমরা হাজির হওয়ার সৌভাগ্য অর্জন করছি। তো এটা হচ্ছে চট্টগ্রামের কদম মোবারক এরিয়া, যেটা বলা হয় আপনার চেরাঘি পাহাড় সংলগ্ন। তো কদম মোবারক যে এরিয়া, এটার নামও, এরিয়ার নামও কদম মোবারক হয়েছে ইনাদের সদকায়, ইনাদের উসিলায়। তো এখানে আজকে আমরা এসেছি, তো এখানে অসংখ্য দর্শনার্থীরা আসেন, অসংখ্য ভক্তবৃন্দরা আসেন, ওনাদের কদম মোবারক থেকে যে পানিটুকু এখানে বের হয়, এখানে যে পানিটুকু ওখানে দিয়ে বের হয়, সেই পানিটুকু অনেকে নিয়ত করে খায়, অনেকে অনেক আশা নিয়ে খায়, তো ওদের আশাগুলো পূরণ হয়ে যায়। তো বলে রাখি, এটা 1719 সালে সংগ্রহ করা হয়েছিল এনাদের ছাপগুলো, একটা ছাপ মক্কা শরীফ থেকে, আরেকটা ছাপ বাগদাদ শরীফ থেকে। তো এগুলো যে মহান ব্যক্তি সংগ্রহ করেছেন, তিনি হচ্ছেন নবাব ইয়াসিন মোহাম্মদ খান রহমতুল্লাহি তাআলা। উনিও আল্লাহ তাআলার নেক বান্দা ছিলেন, আল্লাহ তাআলা বলেছিলেন এখানে ওনার মাজার শরীফও আছে, তো উনি এগুলো সংগ্রহ করে এখানে এনেছেন এবং এখানে এগুলোকে সংরক্ষণ করা হয়েছে। তো আমি বলবো আপনারা যারা এই জিয়ারত করতে চান, এর ফয়েজ হাসিল করতে চান, তো আপনাদেরকে বলবো যে আপনারা এই স্থানটিতে আসবেন এবং এগুলো জিয়ারত করবেন, এখান থেকে ফয়জাত হাসিল করবেন। এবং আমরা অনেকে দেখে থাকি বা আপনারাও দেখে থাকেন যে মাদানী চ্যানেলওয়ালারা সাধারণত নকশে নালাইনে পাক, অর্থাৎ নারায়ণ শরীফের নকশা আমরা লাগিয়ে থাকি, ঘরেও রাখি, নিজের মাথায়ও লাগাই। তো এগুলোর কারণ কি? এগুলোর কারণ হচ্ছে যে এই নকশার বরকতে যাতে আমাদের সমস্ত বিপদ আপদ দূর হয়ে যায়, আমাদের মনের আর্জি পূরণ হয়ে যায়। তো যেখানে স্বয়ং নবী পাকের কদম মুবারকের ছাপ আছে, এর বরকত কেমন হবে? আল্লাহ পাক আমাদের সবাইকে এ থেকে বরকত হাসিল করার তৌফিক দান করুক। এখানে আসাটাও ভয়ের বিষয় আসলে, এখানে যে আসছি আমরা, এটাই অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা দরবারে কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা হিসেবে পেশ করতে পারব।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, খুব সুন্দর মুবারক জায়গা আমরা জিয়ারত করেছি, গোস্ত পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির কদমের ছাপ এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের ছাপ। আল্লাহ তাআলা সেই মুবারক তবরকাতের সদকায় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দিক এবং আমাদের আশা পূরণ করে দিক। দর্শক, আমরা আলোচনা করছিলাম আমাদের নুরুদ্দিন ভাইয়ের সাথে, যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম, ইনশাআল্লাহ আবার শুরু যাচ্ছে। জি
জি, আমার গোসু পাক শাহিন সাহেব বাগদাদ রহমতুল্লাহি তাআলাকে আল্লাহ তাআলা এমনভাবে দয়া করেছেন যে ওই গায়ক আস্তে আস্তে বৃদ্ধ হতে লাগলো। সে যখন বার্ধক্যে পৌঁছলো তখন তার জনপ্রিয়তা হারিয়ে গেল, লোকের আগে তার সামনে ফুল রাখতো, এখন ফুল তার সামনে থেকে সরিয়ে নিচ্ছে, যা তো ভালো করে হাঁটতে পারে, চলতে পারে, আগের মতো জনপ্রিয়তা ওর নাই, ও সব কিছু হারিয়ে বসেছে। তো একটা সময় দেখা যায় আসলে রাশেদ ভাই, যারা গুনাহের সাগরে থাকে, এই জগৎগুলোতে থাকে, তারা ওই জগতে যত বেশি আস্তে আস্তে যাবে ওখানে পাকাপোক্ত হয়ে যায় এবং তারা গুনাহের সাগরে ডুবে যায়। নিজের পরিবার তাদের কাছ থেকে দূরে সরে যায়, নিজের যৌবন শক্তি টাকা পয়সা সম্পদ, কেননা রিওয়ায়েতের মধ্যে হাদিস শরীফের মধ্যে রয়েছে, যারা আল্লাহ তাআলার জিকিরের মধ্যে থাকে, হালাল রিজি তালাশের মধ্যে থাকে, রুজি, তাদেরকে আল্লাহ তাআলা ভবিষ্যতে তাদেরকে বরকত দান করেন। আর যারা কোনো অশ্লীল বিষয়কে প্রচার প্রসারের মধ্যে থাকে, আল্লাহ তাআলা তাদের হায়াত থেকে বরকত তো উঠিয়ে নেন। তো যার কারণে ওদের দেখবেন যে আপনি গায়ক বলেন, নায়ক বলেন, যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন দুনিয়াবী ফাংশনের মধ্যে থাকে, যারা
জি
ওটা তো ওদের জীবনের থেকে বরকত উঠে যায়, দেখবেন যে ওরা দিন দিন শুধু ক্ষতির দিকে যাচ্ছে। তো ওই গায়ক এমন অবস্থা হলো তার পরিবার তাকে ছেড়ে চলে গেল, তাকে সবাই ছেড়ে, একসময় সে বাগদাদের বাজারে বসে বসে ভিক্ষা করত। আমার গোসপাক শাহিন সাহেব বাগদাদ রহমতুল্লাহ একবার উনি একটা দাওয়াতের মধ্যে যাচ্ছিলেন, মুরিদের ঘরে যেতেন। আমার গোসপাক রহমতুল্লাহ তাআলা যখন যাচ্ছিলেন তখন ওই গায়কের দিকে ওনার দৃষ্টি পড়লো। স্বাভাবিকভাবে আমরা হলে প্রতিশোধ নিতাম, আমার গোসপাক যেহেতু দয়ালু, নবীর দয়ালু উম্মত, দয়ালু আল্লাহর দয়ালু প্রিয় বন্ধু, আমার গোসপাক রহমতের তার প্রতি দেখে মায়া হলো, কিছুই বললেন না, দূর থেকে দেখে ঘরের মধ্যে গেলেন, গিয়ে খাদেমকে গিয়ে বললেন এই এক থলে স্বর্ণ মুদ্রা নাও, এগুলো নিয়ে ওই গায়কের ঘরে দিয়ে আস। ওই খাদেম গেল, গিয়ে ওই ব্যক্তি রাতে যখন আরাম করছিল তার ঘরের মধ্যে দিল, সে চোখের পানি ছেড়ে দিয়ে বলল আমাকে তো লোকেরা ভুলে গিয়েছে, অনেক দেরি হয়েছে, পুরো বাগদাদের মধ্যে এই এলাকার মধ্যে আমাকে কেউ খবর নেয় না, অথচ যুবক অবস্থায় আমাকে অনেক সম্মান করতো, সবাই আমাকে দূরে সরিয়ে দিয়েছে, ইনি কে যে আমাকে আজকে ঘরের মধ্যে এতটুকু এগুলো টাকা পয়সা দিয়েছেন, সম্পদ দিয়েছেন? আমার মনে হচ্ছে বাগদাদের মধ্যে এর চেয়ে বড় দয়াল আর কে হতে পারে না, ইনি মরেছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। উনি কি করলেন, ওই টাকাগুলো স্পর্শ করলেন না, ওগুলো নিয়ে আমার গোসপাক রহমতুল্লাহের দরবারে গেলেন, গিয়ে বললেন হুজুর আমার বিশ্বাস এত দয়ালু কেউ হবে না এই বাগদাদের মধ্যে আপনার মতো, আপনি টাকাগুলো পাঠিয়েছেন, আমি তো যৌবক অবস্থায় আপনার বদনামি করেছিলাম, আপনাকে কষ্ট দিয়েছিলাম, আপনার গীবত করেছিলাম, আপনাকে অনেকভাবে কষ্ট দিয়েছিলাম, আমার জনপ্রিয়তার লোভে পড়ে আমি আপনাকে অনেক কথা বলেছিলাম, আজকে আমার জন্য টাকাগুলো পাঠানোর প্রয়োজনটা কি ছিল? তখন আমার গোসপাক শাহিন সাহেব বাগদাদ রহমতুল্লাহি তাআলা বলেন বাবা আসলে দেখো যে আমি চিন্তা করলাম তুমি যখন রাস্তায় বসে এভাবে ভিক্ষা করছিলে, আমি তোমার অতীতের সেই কীর্তিকলাপগুলো আমার মাথায় নেই। আমি চিন্তা করলাম আমার নানা জানের একজন উম্মত মুসিবতে পড়েছে, আমার নানা জানের একজন উম্মত মুসিবতে পড়েছে, কাল কিয়ামতের ময়দানে যদি আমার নানা জান আমাকে জিজ্ঞেস করে, হে আব্দুল কাদের তুমি তো হেঁটে গিয়েছিলে রাস্তা দিয়ে, আমার এক উম্মত মুসিবতের মধ্যে পড়েছিল, তুমি তাকে কতটুকু সহযোগিতা করেছো?
কিন্তু নুরউদ্দিন ভাই, আপনি যে কথাগুলো বলছেন যে আমরা গোসবাকের কে তো মহাব্বত করে করি বলে দাবি করি, গোসবাকের আশেক বলে দাবি করি, আপনার কথা কাছে আমি ইনশাআল্লাহ আসবো, তো কিন্তু আমাদের মধ্যে এমন বিষয় আছে যে যে আমরা এই যে আপনি বললেন যে আমার রসুলের একজন উম্মত কষ্ট পাচ্ছে, সেটা গোসপাক রহমতুল্লাহ তাআলাহির কি হচ্ছে না, সহ্য হচ্ছে না, কিন্তু আমরা গোসপাককে ভালোবাসি বলে দাবি করে অনেকে কিন্তু এমন অবস্থা মধ্যে আমরা করি যে মানুষকে মুসিবত ফেলানোর জন্য আমরা কিন্তু ব্যস্ত থাকি পৃথিবীর মধ্যে নিজের স্বার্থ উদ্ধারের জন্য।
জি আসলে রাশেদ ভাই, এটা হচ্ছে আপন আপন নসিব। জান্নাতি লোকেরা কখনো জাহান্নামি লোকদের কাজ করবে না। আমি যদি জান্নাতে যেতে চাই, হযরত সাইয়্যিদুনা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, লোকেরা জান্নাতের আশা করে কিন্তু জান্নাতের আমল করে না, জাহান্নাম থেকে বাঁচার দোয়া করে কিন্তু জাহান্নামের আমলগুলো করতেই থাকে, তো সে কতই বড় বোকা। আমাকে দেখতে হবে এই কাজটা যেটা আমি আল্লাহর উম্মত, আল্লাহ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতকে কোথায় ফেলছি, উনি মুসিবতে যখন পড়বে, কেননা হাদিস শরীফের মধ্যে রয়েছে যেই ব্যক্তি আমার আমার কোনো মুসলমানকে কষ্ট দিল সেই জন্য আমাকেই কষ্ট দিল, ওমান আজানি ফাকদ আজাল্লাহ, যেই ব্যক্তি আমাকে কষ্ট দিল আমার নবী ইশাদ করছেন সেই জন্য আল্লাহকে কষ্ট দিল, আর যে আল্লাহকে কষ্ট দিবে অতি শীঘ্র আল্লাহ তাকে গ্রেফতার করবেন। আমার নবীর একজন উম্মতকে আপনি মুসিবতে ফেলছেন, উনি মঞ্চটা করলে আমার নবীর দরবারে খবর হবে, আমার নবী যদি আপনার উপর অসন্তুষ্ট, আপনি যতই আমলদার হন, আজকে দেখেন সবাই আমরা আমার নবীর দিদারের জন্য কান্না করি, সবাই আমরা গোসপাকের দিদারের জন্য কান্না করি রহমতুল্লাহি তাআলা আলাইহি, কিন্তু পাচ্ছি না কেন? এটার অন্যতম কারণ হচ্ছে আমরা গোসপাকের গোলামদেরকে কষ্ট দিচ্ছি আর ওনার দিদার আশা করছি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে কষ্ট দিবেন, আমার নবীর দিদার চাইবেন, কোনোদিন হতে পারে না। আমাদের মা বাবার সামনে যদি আমাদেরকে কেউ খারাপ বলে আমার মা বাবা গড়েও যাবে না, কেন? এটা তো আমাদের মা বাবার বিষয়, মহব্বতের বিষয়। আমার নবীর উম্মতকে কষ্ট দিয়ে আপনি আশিকের রসুল দাবি করবেন, তা আশিকের রসুল মুখের মধ্যে থাকবেন, মানুষের অন্তরে প্রবেশ করতে পারবেন না। আমার গোসপাক রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে 1 কোটি টাকা দিয়ে যান নাই, আজকে আমার গোসপাকের শান বলছি, ওনার আদর্শ বলছি, উনি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমল করে গিয়েছেন, আজকে আমি না আমার 14 পুরুষ ওনাদের শান আমার গায়ে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কেননা আমার আল্লাহ তাআলা একটা ইরশাদ করেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের চর্চাকে বাড়িয়ে দিব। আমার গোসপাক শাহিন সাহেব বগদাদ রহমতুল্লাহি তাআলা বললেন, বাবা তোমাকে দয়া করার এটা কারণ ছিল না যে আমি তোমাকে আদর্শ দেখাবো, এখন তো মানুষ বসে থাকে, আদর্শ দেখানোর জন্য মুসিবতে পড়েছি, 5000 টাকা দিলেই বলবে যে উনি অনেক বড় দানবীর, অনেক বড় দাতা, উনি মুসিবত ওনাকে ছাড়া কাউকে পাওয়া যায় না। আরে ভাই এটা চিন্তা করেন না, আমার সাইয়্যিদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসলো, এসে বলল হুজুর আমি মুসিবতে পড়েছি। উনি তাড়াতাড়ি ঘর থেকে নিয়ে কিছু টাকা দিলেন এবং চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন। তো ওই ব্যক্তি বলল হুজুর আমাকে টাকা দিয়েছেন এখন তো আমি কান্না করবো, আপনি কেন কান্না করছেন? তো ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমি কান্না করছি এই জন্য একজন আল্লাহর বান্দাকে কেন আমার কাছে আসতে হলো, আমি কেন তার কাছে গেলাম, আমি কেন প্রথমে তার খবর নিলাম না, আমি কেন তাকে সহযোগিতা করলাম না, তাকে কেন আমার ঘরে আসতে হলো, আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করছি আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমি তোমার একজন।
আমাদের এমন অবস্থা যে আমরা চেয়ে থাকি যে দেখি যে তাকে আমার কাছে আসতে হবে
না, আসলে
অনেক সময় এরকম বলি না যে তাকে আমার কাছে আসতে হবে।
আসলে রাশিদ ভাই এটা হচ্ছে নসিবের বিষয়, কেননা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়াকে যদি আমরা দেখি ওনার মাঝে সব জান্নাতি খাসলত, কেন? উনি আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ তাআলা ওনাকে বানিয়েছেন। এখন আমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, গোসপাককে মহব্বত করি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, আমাদের খাসলতের মধ্যে যদি সমস্যা থাকে, অভ্যাসের মধ্যে সমস্যা থাকে, আল্লাহর দরবারে চোখের পানি ছাড়া দরকার। আল্লাহ যেমন রিওয়ায়েতের মধ্যে রয়েছে এক ব্যক্তি এসে এক বুজুর্গ রহমতুল্লাহর কাছে বলল হুজুর আপনারা হাত তুললেই কান্না চলে আসে, আমার তো কান্না আসে না। তো আমরা অনেক সময় বলি চোখের পানি সহজে আসে না তো আমাদের, আমি যখন তখন কান্না করি না, আমার চোখের পানি আসতে অনেক কষ্ট হয়। তো ওই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা বললেন তুমি কান্না করলেও আসে না, বলতেছে না আসে না, বলতেছে তুমি এটার জন্য কান্না করো, তুমি এটার জন্য কান্না করো, আল্লাহ আমি কান্না করতে চাইলেও কোনো কান্না আসে না। তার মানে বোঝা যাচ্ছে হৃদয় পাষাণ হবে, এটা অনেক বড় মুসিবত। আপনি আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিয়ে আপনার পাষাণ হৃদয় হয়ে যাচ্ছে, আপনি দোয়া করলে স্বাদ পাচ্ছেন না। এমনি তো মনে করেন আমরা সবাই দেখা যায় যে আল্লাহর বান্দাদেরকে উপকার করার চেষ্টা আমরা করি না, আমরা উপকার করার চেষ্টা করি। আমার শাহিন সাহেব বগদাদ হুজুর গোসপাক রাদিয়াল্লাহু তাআলা একটা এলাকার মধ্যে গিয়েছেন দাওয়াতের মধ্যে, তো ওই এলাকার একজন গরিব মুরিদ ছিল, তো উনি ওনার 2টা মেয়ে ছিল, শাদী দেওয়ার টাকা ছিল না, ওনার ঘর তো ছিল জীর্ণশীর্ণ, তো আমার গোসপাক স্বাভাবিকভাবে বর্তমানে মনে করেন আমির ইলেসনে যদি বাংলাদেশে তশরিফ আনেন, আমরা হাই ফাই লেভেলের মুরিদরা সবাই বসে থাকবো, যারা পয়সাওয়ালা আমার কোটি টাকার ফ্ল্যাটে তুলবো, কোটি টাকার গাড়িতে তুলবো, এটা স্বাভাবিক থাকবে। সব প্রত্যেকে চায় আপন আপন পীরকে স্পেশাল একটা তফা দেওয়ার জন্য, স্পেশাল জায়গায় বসানোর জন্য। আমার গোসপাক রহমতুল্লাহ আলাইহ যখন ওই এলাকায় গেলেন, তখন ওই এলাকার বড় বড় সম্পদশালীরা সবাই প্ল্যানিং করে রাখলো, আজকে যদি গোসপাক রহমতুল্লাহ আসে আমার ঘরে রাখবো, কে বলতেছে আমার ঘরে রাখবো। আবার গোসপাক রহমতুল্লাহ ওই এলাকার মধ্যে প্রবেশ করার সাথে সাথে ওই মুরিদ কিন্তু মনে মনে বলেছে, আমি ইয়া গোসপাক, আমার তো টাকা নেই, পয়সা নেই, কিছু নেই, কিন্তু আমি আপনাকে মহব্বত করি, আপনি যদি আমার ঘরে একটু তশরিফ আনতেন, মনে মনে আরজি দিয়েছে। আমার গোসপাক রহমতুল্লাহ সবাইকে দেখেছেন, সম্পদশালীরা আগে, গরিবরাও তাদের পিছনে পিছনে আসে। আমার গোসপাক বলছে আমি উঠলে ওর ঘরে উঠবো, সে গেল তার ঘরে গেল। আমার গোসপাক রাতে ইবাদত করলেন, তো আমার গোসপাক তো যেখানে যেতেন ওখানে তো মেলা হয়ে যেত, এখানে দয়ার উপর দয়া হয়ে যেত, লোকেরা আশেপাশের অনেকগুলো এলাকা থেকে এত বেশি তোহফা তাহাইফ আসলো, এত বেশি তবরুকাত আসলো, এত বেশি টাকা পয়সা আসলো। আমার গোসপাক রহমতুল্লাহ এক রাত থেকে সকালে ফজরে নাস্তা করছিলেন, নাস্তা করার সময় ওকে বললেন, তুমি তো মন ছোট করেছিলে গতকাল রাতে, তোমার মেয়েদের বিবাহ কীভাবে দিবে, এখন দেখো যা তোহফা এসেছে, তোমার মেয়ে দুইটার বিয়ে হয়ে আরও কিছু বাকি থাকবে। আমার গোসপাক রহমতুল্লাহি তাআলার এই এলাকায় গিয়ে চিন্তা করেছেন গরিবদেরকে, আমার নবীর উম্মতদেরকে, আমাদেরকে আল্লাহ তাআলা এটা নসিব করুক,
আমিন। দর্শক, আমরা খুব সুন্দর কথা শুনেছি যে আমরা অনেকে বিভিন্ন পেশার সাথে বিভিন্ন কর্মের সাথে জড়িত থাকি এবং অনেকে মাঝভাবে, অর্থাৎ আমরা দিন লাইনেও আছি, কিন্তু আমাদের অবস্থা এমন যে আমরা আমরা তো বলি যে আমরা আল্লাহ রসুলকে মহব্বত করি, আমরা গোসপাককে মহব্বত করি, কিন্তু আল্লাহ রসুলের উম্মতদেরকে কষ্ট দিই, শুধু উম্মতকে নয়, অনেক সময় আমরা আমাদের অবস্থা এমন যে আল্লাহ রসুলের যারা বংশধর আছে তাদেরকে আমরা কষ্ট দিয়ে থাকি। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক, যারা কষ্ট দিয়েছে তাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শক, আসলে কথা তো অনেকগুলো অনেক রয়েছে, তো বিষয় হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমাদের সময়ও শেষ হয়ে গেছে, মাদানী চ্যানেল দেখতে থাকুন, আমাদের অনুষ্ঠানও দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিলানি জিলানি গোসে পাক জিলানি, জিলানি জিলানি বর পীর জিলানি, ওদের জান প্রাণ হতে প্রিয় জিলানি।